রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে ভালোবাসতেন। প্রত্যেকেই নিজের জীবনের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। তারা সবাই চাইতেন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটি হতে পারতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমনই একজন সাহাবি। যদিও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অনেক পরে, অর্থাৎ সপ্তম হিজরিতে হুদাইবিয়ার চুক্তির পরে তিনি ইসলাম কবুল করেছিলেন। এরপরও তিনি ভাবতেন হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই আশা নিয়ে একদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাজির হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা, মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা। আমর বললেন, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুহা, অর্থাৎ তার পিতা আয়েশার পিতা। এই জবাব শুনে আমর ইবনুল আস কিছুটা আশাহত হলেন, কিন্তু পুরোপুরি হতাশ হলেন না। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর সবচেয়ে প্রিয় মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনুল খাত্তাব। আমর ইবনুল আস আবার জানতে চাইলেন এরপর কে সবচেয়ে বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকজন সাহাবির নাম বললেন। এই ঘটনা স্মরণ করে আমর ইবনুল আস পরবর্তীতে বর্ণনা করেছেন, আমার নামটি হয়তো অনেকের পেছনে পড়ে যায় কিনা এই ভয়ে আমি আর রাসূলকে জিজ্ঞাসা করলাম না, বরং চুপ থাকলাম। এই বর্ণনা থেকে আমরা জানতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং এই কথা সরাসরি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও দ্বিধা করতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সকলেই জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। আজকের পর্বে আমরা তারই জীবনী জানব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব উম্মুল মুমিনিন হাবিবাতু রাসূলিল্লাহ সিদ্দিকা বিনতু সিদ্দিক আয়েশা বিনতু আবি বকরিন আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা এর জীবনী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী এবং সবচেয়ে প্রিয় মানুষ। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশেষ বৈশিষ্ট্য, বিশেষত্ব এবং মর্যাদাগুলো কী কী, চলুন এই বিষয়ে বেশ কিছু পয়েন্ট জেনে নেওয়া যাক। বিভিন্ন হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই তার অনন্য বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা রাসূলের অন্য কোনো স্ত্রীকে দেওয়া হয়নি। এভাবে কোনো হাদিসে 10টি, আবার কোথাও 60টি, কিংবা কোথাও 9টি, অথবা এর থেকে কম কিংবা বেশি বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা এসেছে। সেই বর্ণনাগুলোকে একত্রিত করলে যা দেখা যায় সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এক নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া আর কাউকে কুমারী অবস্থায় বিয়ে করেননি। রাসূল আমাকে বিয়ে করেছেন 6 বছর বয়সে, আর 9 বছর বয়সে আমি তার কাছে যাই। 2 নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি ছাড়া আর কাউকে রাসূল এমন বিয়ে করেননি যার পিতামাতা উভয়েই ছিলেন মুসলিম এবং মুহাজির। উম্মুল মুমিনিনদের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতামাতা উভয়েই মুহাজির ছিলেন। 3য় পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন। 4র্থ পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলের সাথে বিয়ের আগে ফেরেশতার মাধ্যমে আমার আকৃতি বা ছবি দেখানো হয়েছিল রাসূলকে। অন্য একটি বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মায়ের গর্ভে আসার আগে থেকেই আমাকে বিশেষভাবে আকৃতি প্রদান করে সৃষ্টি করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 5ম পয়েন্ট, আমি এবং আল্লাহর রাসূল একই সাথে একই পাত্র থেকে গোসল করতাম যা আল্লাহর রাসূল অন্য কোনো স্ত্রীর সাথে করেননি। 6ষ্ঠ পয়েন্ট, তিনি আমার সাথে একই চাদর বা একই ল্যাপের নিচে থাকা অবস্থাতেও ওহিনাজিল হতো, এমনকি তার মাথা আমার উরুতে রাখা অবস্থাতেও ওহিনাজিল হয়েছিল যা অন্য কোনো স্ত্রীর কাছে থাকা অবস্থায় হয়নি। 7ম পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কখনো এমন হয়েছে তিনি যখন আমার ঘরে সালাত পড়তেন আমি তার সামনে শুয়ে থাকতাম, অর্থাৎ এখানে রাতে নফল সালাত বা তাহাজ্জুদ সালাতের কথা বোঝানো হয়েছে। মূল বিষয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষটি এতটাই ছোট ছিল যে একদিকে আড়াআড়িভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে থাকতেন আর বাকি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতে যেতেন তখন হাত দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ে টোকা দিতেন বা স্পর্শ করতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরে যেতেন এবং রাসূল সিজদা করতেন। সুতরাং এভাবে এই বৈশিষ্ট্য এটাও ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্যতম আরেকটি একক বৈশিষ্ট্য। অষ্টম পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে মৃত্যু দান করেছেন আমার বুকে বা আমার কোলের উপরে মাথা রাখা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জীবনের অন্তিম মুহূর্তে আমার মুখের লালা রাসূলের মুখের লালার সাথে মিশেছিল। এই বিষয়ে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম মুহূর্তে যখন সেই কক্ষে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান প্রবেশ করলেন, তখন আব্দুর রহমানের হাতে একটি মিসওয়াক ধরা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এতটাই অসুস্থ ছিলেন যে তিনি মুখে কিছু বলতে পারছিলেন না, বরং বারবার সেই মিসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোভাবে বুঝতেন, রাসূলের সেই দৃষ্টির অর্থ তিনি বুঝে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন সেই মিসওয়াকটি নিয়ে আসেন এবং সেটা চিবিয়ে নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিসওয়াক ব্যবহার করেছিলেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম মুহূর্তে বা তার মৃত্যুকালে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখের লালা আল্লাহ রাসূলের মুখের লালার সাথে মিশ্রিত ছিল। এটিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি অনন্য বা ইউনিক বৈশিষ্ট্য। নবম পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি এমন এক দিনে মৃত্যুবরণ করেছেন যেদিন এমনিতেও আমার ঘরেই থাকার পালা ছিল। দশম পয়েন্ট, আমার ঘরেই আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে। এগারো নম্বর বৈশিষ্ট্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি জিব্রিলকে দেখেছি, রাসূলের অন্য কোনো স্ত্রী জিব্রিলকে দেখতে পারেননি। অর্থাৎ জিব্রিল আলাইহিসসালাম একবার মানুষের আকৃতিতে এসেছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে ওই মানুষের আকৃতিতে জিব্রিলকে দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউই জিব্রিলকে তার সরাসরি আকৃতিতে দেখেননি। বারো নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি ছিলাম রাসূলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসাপ্রাপ্ত। আমি ছিলাম সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয়। আর আমার পিতাও ছিলেন সাহাবিদের মধ্যে রাসূলের কাছে সবচেয়ে বেশি ভালোবাসাপ্রাপ্ত। আমি তার খলিফা এবং বন্ধুর মেয়ে। ১৩ নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি সুগন্ধি তৈরি করতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ব্যবহার করতেন, ফলে আমি ক্ষমা এবং উত্তম রিজিক প্রাপ্ত হতাম। ১৪ নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাকে ক্ষমা এবং জান্নাতে উত্তম রিজিক দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এই ধরনের আরও বহু গৌরবময় মর্যাদার কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও যেভাবে বর্ণনা করেছেন তেমনিভাবে আরও বহু সাহাবি থেকেও বর্ণিত হয়েছে। হাদিসে এবং সিরাতের গ্রন্থে এই বর্ণনাগুলো পাওয়া যায়। এই ১৪টি বৈশিষ্ট্যকে সামারাইজ করলে বা সারসংক্ষেপ করলে মূলত ১০টি পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বোঝার চেষ্টা করব। সরাসরি ঘটনাভিত্তিক জীবনী বর্ণনাতে প্রবেশ করার আগে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদার বিষয়টি আমাদের অন্তরে ভালোভাবে গেঁথে নিতে পারি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি নির্বাচিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে তিনি সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত এবং তাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা জানি উম্মাহাতুল মুমিনিনদের প্রত্যেকেই আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত এবং মনোনীত। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিয়ে করেছেন এবং আল্লাহ তাআলা সেগুলো কবুল করেছেন। তবে সমস্ত উম্মুল মুমিনিনদের মধ্যে শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিয়ে করেন। তাদের মধ্যে একজন হচ্ছেন জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা এবং অপরজন হচ্ছেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি, অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে ওহী পাঠিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। আমরা জানি নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং নবীদের স্বপ্ন সত্য। পরপর তিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দেখানো হয়েছিল এবং এই সম্পর্কিত হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, তোমাকে বিয়ে করার আগে আমাকে তিন রাত তোমার ছবি স্বপ্নে দেখানো হয়েছিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, জিব্রিল আলাইহিসসালাম একটি প্রতিকৃতি সবুজ রঙের একটি রেশমি কাপড়ে জড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং এরপর সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দেখিয়ে বলা হয় ইনি হবেন দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখেছি একজন ফেরেশতা এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে এলেন। এরপর আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। তখন তিনি নিকাব উন্মোচন করলেন এবং আমি দেখতে পেলাম ওই মহিলা তুমি। তখন আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনিই এর বাস্তবায়ন করবেন। সুতরাং এই বর্ণনা থেকে জানা যাচ্ছে আল্লাহ তাআলা নিজে উদ্যোগী হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার নির্দেশ তার রাসূলের কাছে পাঠিয়েছিলেন। এই সম্পর্কে বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের কাহিনীতে আরও বিস্তারিতভাবে আসবে ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় বৈশিষ্ট্য তার জ্ঞান, এবং এই পয়েন্টে আমরা বেশ কিছুটা সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। উম্মতের নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং শুধু নারী নয়, নারী পুরুষ নির্বিশেষে ইলমের বিচারে যারা শ্রেষ্ঠ তাদের মধ্যে তিনি একজন। তিনি ছিলেন একজন ফকিহা, কোরআন হাদিসের উপরে সবচেয়ে বেশি বুঝ ছিল তার। বড় বড় সাহাবায়ে কেরাম কোনো বিষয় না বুঝলে বোঝার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন এবং সেসব বিষয়ে জিজ্ঞাসা করতেন। সাহাবি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা কখনও কোনো কঠিন সমস্যার মুখোমুখি হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতাম এবং সেই বিষয়ে জানতে চাইতাম, তখন তিনি তার সমাধান করে দিতেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, যিনি তাবেঈদের ইমাম বলে খ্যাত, তিনি মন্তব্য করেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবীরা তার কাছে আসতেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের বিস্তৃতি দেখে অবাক হয়ে যেতেন সবাই। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উরওয়া ইবনে জুবায়ের বললেন, আপনার জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই। কোরআন হাদিস, ইসলামী আইনকানুন, আরবের ইতিহাস এবং বংশধারার জ্ঞানে আপনিই সেরা। আমি ভাবতাম, এত কিছু আপনি কিভাবে শিখলেন? এরপর একদিন নিজেই নিজেকে বললাম, এতে অবাক হওয়ার কী আছে? কারণ আপনার স্বামী ছিলেন আল্লাহর রাসূল আর আপনার পিতা ছিলেন কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, তাদের কাছ থেকেই এসব শিখেছেন। কিন্তু এখন দেখছি আপনি চিকিৎসাবিদ্যা সম্পর্কে অনেক কিছু জানেন, এটা আপনি কোথায় শিখলেন? ভাগ্নের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উরওয়া, আল্লাহর রাসূল যখন অসুস্থ ছিলেন তখন বহু ডাক্তার এসে তার চিকিৎসা করেছে, তাদেরকে দেখে আমি চিকিৎসার নিয়মকানুনও শিখে নিয়েছি। সুবহানাল্লাহ, এমনই বুদ্ধিমতী ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী নারী। এবং আলিমদের মতে শুধুমাত্র এই উম্মত নয়, বরং যে কোনো নবীর উম্মতের মধ্যেই ইলমের বিচারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সকল নারীকে ছাড়িয়ে গেছেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি উম্মতের সমস্ত মানুষের জ্ঞান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীদের জ্ঞান একত্র করা হয়, তবে তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানের বিস্তৃতি এবং প্রশস্ততা বেশি হবে। অন্য সূত্রে তিনি বলেছেন, সমস্ত নারী জাতির জ্ঞান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান যদি একত্রিত করা হয় তাহলে আয়েশার জ্ঞানের পাল্লাই ভারী হবে, শ্রেষ্ঠ হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কোরআনের একজন হাফেজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার বয়স ছিল 18 বছর। এরপর 57 হিজরিতে 66 বছর বয়সে ইন্তেকাল করেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই মধ্যবর্তী দীর্ঘ সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরের যে সময়টুকু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জীবনে সেই বাকি সময় কাটিয়েছেন এই উম্মতের নারী পুরুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখিয়ে। তিনি ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের একজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। একটি মত অনুসারে যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থান চতুর্থ, আর নারীদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আর একক উৎস থেকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে শীর্ষে আছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অন্যান্য সাহাবিরা যেমন আবু হুরায়রা কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তারা নিজস্ব উৎস থেকে বর্ণনার পাশাপাশি অন্যান্য সাহাবিদের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস বর্ণনা করেছেন এত বেশি সংখ্যায় আর কেউ বর্ণনা করতে পারেননি। অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমি শ্রেষ্ঠত্বের বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে তার ছিল প্রখর স্মৃতিশক্তি, এবং শুধুমাত্র স্মৃতিশক্তি নয় বরং সেটাকে ব্যবহার করার ক্ষমতা, দ্রুত প্রাসঙ্গিক তথ্য মনে করার ক্ষমতা এবং সেই তথ্য কাজে লাগানোর ক্ষমতা বা বোধশক্তি, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা। একদিকে তার ছিল দারুণ বুদ্ধিমত্তা, কৌতূহলী মনোভাব বা জানার ইচ্ছা, এবং কোনো কিছু না বুঝলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে দ্বিধা করতেন না। সেই প্রশ্নগুলো ছিল অসাধারণ বুদ্ধিদীপ্ত প্রশ্ন। অন্যরা যেসব বিষয়ে প্রশ্ন করতে সাহস পেত না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলো অবলীলায় করতে পারতেন, রাসূলের স্ত্রী হওয়ার কারণে, রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার কারণে। মহিলা সাহাবিরা অনেক বিষয়ে, অর্থাৎ মহিলাদের পবিত্রতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাসূলকে প্রশ্ন করতে লজ্জা পেতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলোও প্রশ্ন করতে পারতেন, কারণ তিনি ছিলেন তার স্ত্রী। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বভাবসুলভ, প্রাণোচ্ছল, হাসিখুশি মেজাজের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব প্রশ্নে মোটেও মন খারাপ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমি শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে অপেক্ষাকৃত কম বয়সে রাসূলের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করা। সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচিত করেছিলেন রাসূলের স্ত্রী হিসেবে। যে বয়সটাতে আজকাল মানুষ স্কুল কলেজে পড়ে, সেই বয়সে অর্থাৎ 9 থেকে 18 বছর সময়ের পুরোটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হিসেবে। আরেক অর্থে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার্থী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাদে অন্যান্য স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সময় পেয়েছেন। তিনি প্রায় 8 বছর এবং 5 মাস সময় পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সাউদা রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে তার সাথে থাকার দিনগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দেন। ফলে অন্যান্য স্ত্রীরা যেখানে প্রতি 8 দিনে 1 বার আল্লাহ রাসূলকে কাছে পেতেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রতি 8 দিনে 2 দিন সময় পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার। এছাড়া অন্যান্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আগে। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছ থেকে বেশি বিষয় জানার এবং শেখার সুযোগ পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবিড় সাহচর্য এবং তারবিয়াত বা প্রশিক্ষণ থেকে তিনি কত কিছু যে শিখেছেন তার বহু দৃষ্টান্ত রয়েছে হাদিসের গ্রন্থ জুড়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমি শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে তার নিজের ঘরেই ওহী নাজিল হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সূরা বাকারা এবং সূরা নিসা নাজিলের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনসঙ্গিনী হওয়ার কারণে এবং বিভিন্ন ঘটনায় রাসূলের পাশে থাকার কারণে একেবারে কাছ থেকে তিনি যে বিষয়গুলো দেখেছেন, যেভাবে বুঝেছেন, সেই সুযোগ আর কেউ লাভ করেননি। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন হাদিসের প্রেক্ষাপট এবং ব্যাখ্যা জানতেন এবং সেগুলো বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এর পাশাপাশি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বাগ্মী বক্তা। তিনি কথা বলতেন ধীরে ধীরে এবং স্পষ্টভাবে, যেন সকলেই তা বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এভাবেই কথা বলতেন। মুসা ইবনে তালহা বলেছেন, মা রাআইতু আফসাহু মিন আয়েশা, আমি আয়েশার থেকে অধিক বিশুদ্ধভাষী আর কাউকে দেখিনি। একজন ভালো বক্তার জন্য প্রয়োজন সুন্দর বাচনভঙ্গি এবং বিশুদ্ধ ভাষা প্রয়োগ, সুস্পষ্ট কণ্ঠস্বর, প্রয়োজন সঠিক শব্দচয়ন এবং তেজস্বী উচ্চারণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, খুতবা এবং বক্তৃতার মধ্যে এই সবগুলো গুণই বিদ্যমান ছিল। ইমাম তাবারি এই বিষয়টি খুবই চমৎকারভাবে সাহিত্যিক ভাষায় বর্ণনা করেছেন এভাবে। তিনি বলেছেন, ফাতাকাল্লামাত আয়েশাতু ওয়া কানাত জাহওয়ারিয়াতান ইয়ালু সাওতুহা কাসীরাতান কাআন্নাহু সাওতু ইমরাআতিন জালিলাতিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তৃতার বৈশিষ্ট্য বর্ণনা করে ইমাম তাবারি বলেছেন, অতঃপর আয়েশা বক্তৃতা শুরু করলেন, তার সুউচ্চ কণ্ঠস্বর সমবেত যেন সমুদ্রের তরঙ্গ বিক্ষুব্ধ শব্দ ঢেউকে ছাপিয়ে উঠল। সত্যিই এটা ছিল এক ওজস্বিনী নারীর তেজোদ্দীপ্ত ভাষণ। সুতরাং এই কথাগুলোর সার কথা হচ্ছে, একজন সার্থক আলেমের মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার সবই দিয়েছেন। উম্মতের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বিরাট ইলমি অবদান রেখে গেছেন, এটা ছিল রাসূলের সাথে তার বিয়ের অন্যতম হিকমত। আরেকটি ভিন্ন আঙ্গিক থেকে চিন্তা করলেও আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইলমি অবদান এবং শ্রেষ্ঠত্ব ধরা পড়ে। একটি সভ্যতা বা সিভিলাইজেশন হিসেবে ইসলাম বিস্তৃত হয়েছে সাহাবিদের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, আরবের বিভিন্ন এলাকা জয় হয়েছে। কিন্তু আরবের বাইরে রোম এবং পারস্য সাম্রাজ্য বিজয় এবং দুনিয়ার চতুর্দিকে ইসলামের বিস্তৃতি ঘটেছে খলিফাদের শাসনামলে। সেটা ছিল ইসলামের রাজনৈতিক বিজয় এবং সামরিক বিজয়। আর বুদ্ধিভিত্তিকভাবে বা জ্ঞানগতভাবেও ইসলামের বিজয় হয়েছে অন্যান্য সকল বাতিল ধর্ম এবং মতবাদের উপরে। এক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি, যদি এর সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় তাহলে দেখা যাবে মূলত 4 থেকে 5 জন সাহাবির মাধ্যমে ইলমের জগতে বুদ্ধিভিত্তিকভাবে, জ্ঞানগতভাবে ইসলামের বিস্তৃতি ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তাদের একজন। এক্ষেত্রে যদি আমরা পৃথিবীর অন্যান্য সভ্যতা এবং ইতিহাসের দিকে তুলনা করি, তাহলে দেখতে পাই কোনো একটি সভ্যতার বিকাশে একজন নারী এককভাবে এত বুদ্ধিভিত্তিক অবদান রেখেছেন এমনটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রিক সভ্যতার কথাই ধরুন, তাদের চিন্তাবিদ এবং দার্শনিকদের মধ্যে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস সহ যারা ছিল তারা সবাই ছিল পুরুষ। খ্রিস্টান ধর্মযাজকদের মধ্যে শুরুর দিকে যাদের রচনা বেশি বিস্তৃত হয়েছে, বেশি ছড়িয়েছে, তারা সবাই ছিল পুরুষ। এখনও পর্যন্ত অন্যান্য ধর্মগুলোতে ধর্মীয় জ্ঞানে উৎকর্ষ লাভের ক্ষেত্রে নারীদের অবস্থান খুবই সীমিত। আধুনিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা রেখেছে রুশো, ভলতেয়ার, এরা সবাই ছিল পুরুষ। আমেরিকায় যখন ইউরোপীয়রা আগমন করল এবং এরপর যাদেরকে বর্তমান আমেরিকার ফাউন্ডিং ফাদার হিসেবে বিবেচনা করা হয়, তারাও সবাই ছিল পুরুষ। সুতরাং একই চিত্র পৃথিবীর অন্যান্য সকল সভ্যতার ক্ষেত্রে প্রযোজ্য, কেবলমাত্র ব্যতিক্রম ইসলাম। আদর্শিক, বুদ্ধিবৃত্তিক এবং জ্ঞানগত বিচারে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন যারা শীর্ষস্থানীয় অবদান রেখেছেন জ্ঞানের প্রসার, শিক্ষা এবং বিস্তারের ক্ষেত্রে, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামটি উজ্জ্বল হয়ে আছে। এক্ষেত্রে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন, যা একটি ঐতিহাসিক সত্য। মক্কার দাওয়াতি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন নারীর অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি হচ্ছেন আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা বিনতু খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আর মদিনার জীবনে এবং রাসূলের মৃত্যুর পর ইসলামের শিক্ষা সংরক্ষণ এবং উম্মতকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে এগিয়ে আছেন, তিনিও একজন নারী, এবং তিনি হচ্ছেন হাবিবাতু রাসূলিল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। চতুর্থ পয়েন্ট, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা লাভ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলু আয়েশাত আলা নিসাই কাফাদলি সারিদু আলা সাইরি তোয়াম। সমস্ত খাদ্য সামগ্রীর মধ্যে সারিদ যেমন শ্রেষ্ঠ, নারী জাতির মধ্যে আয়েশার মর্যাদাও তেমনই। সারিদ এক প্রকার খাবার যাকে আরবের শ্রেষ্ঠ খাবার মনে করা হয়। অন্য বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই কামালিয়াত বা পারফেকশন বা উৎকর্ষতা অর্জন করেছে, কিন্তু স্ত্রীলোকদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া ব্যতীত কেউই কামালিয়াত বা উৎকর্ষতা অর্জন করতে পারেনি। এরপর হাদিসের বাকি অংশে এসেছে, খাদ্যের মধ্যে সারিদের মর্যাদা যেমন শ্রেষ্ঠ, নারী জাতির মধ্যে আয়েশার মর্যাদাও তেমনি। যেসব নারী কামালিয়াত বা উৎকর্ষতা বা পরিপূর্ণতা অর্জন করেছেন, তাদের তালিকায় আরও দুইজন নারীর নাম এসেছে অন্য হাদিসে। তাবারানিতে উল্লেখিত হাদিসে খাদিজা বিনতু খুওয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুজনের নামও এসেছে। আলেমদের ব্যাখ্যায় এখানে কামালিয়াত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উলাইয়া বা ওলির মর্যাদা লাভ করা। সুতরাং মানব ইতিহাসে শ্রেষ্ঠ পাঁচজন নারীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন, এবং তাদের প্রত্যেকের মধ্যে কমন বৈশিষ্ট্য কী এই সম্পর্কে ইবনে কাসির রহমাহুল্লাহ বলেছেন, এই নারীদের প্রত্যেকেই এই কামালিয়াত বা পারফেকশন অর্জন করেছেন একজন নবীর পাশে থাকার কারণে, তাদের প্রতি সহযোগীর ভূমিকায় থাকার কারণে। আসিয়া এবং মারিয়াম, তারা দুজন লালন পালন করেছেন মৌসা এবং ঈসা আলাইহিসাল্লামকে, তারা দুজন মায়ের ভূমিকা পালন করেছেন। অন্যদিকে খাদিজা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তারা স্ত্রী হিসেবে রাসূলের মিশন বাস্তবায়নে সহযোগিতা করেছেন। এই কামালিয়াতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এই নারীরা ছিলেন সিদ্দিকা এবং ওয়ালিয়া। সিদ্দিক মানে যিনি সত্যবাদী, যিনি নিজে সত্য ধারণ করেন, সত্যের সাক্ষ্য দেন এবং সত্য কথা বলেন। কামালিয়াত শব্দের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব এবং সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া, সদ্গুণ এবং ফাজাইল বোঝানো হয়েছে। সহিহ মুসলিমের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, এখানে কামালিয়াত মানে হচ্ছে তাকওয়া এবং দিনদারিতা বা ধার্মিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব বোঝাতে সারিদের দৃষ্টান্ত দিয়েছেন। এই প্রসঙ্গে মন্তব্য করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সারিদ হচ্ছে রুটি এবং গোশতের মিশ্রণে প্রস্তুত করা একরকমের খাবার, অর্থাৎ এই খাবারে আমিষ এবং শর্করা দুটোই আছে। তিনি বলেন, তরকারির মধ্যে সর্বোত্তম হচ্ছে গোশত, আর পেট ভরানোর জন্য উত্তম খাবার হচ্ছে রুটি। যখন এই উভয়ের মিশ্রণ ঘটে, তখন এর থেকে উত্তম খাবার আর কিছুই হয় না। এ কারণে আরবরা এই খাবারকে সবচেয়ে উত্তম বিবেচনা করত। এই খাবারে একদিকে রয়েছে পুষ্টিগুণ, আরেকদিকে রয়েছে ক্ষুধা মেটানোর ক্ষমতা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি কমপ্লিট প্যাকেজ, তার মধ্যে সব সদ্গুণই আছে। একদিকে যেভাবে শরীয়তের জ্ঞান আছে, তেমনইভাবে রয়েছে আমল এবং তাকওয়া। এ কারণেই আলেমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন একাধারে একজন আবিদা, আলিমা, ফকিহা, শাইখা, কানিতা, মুমিনা, সালিহা, মুহসিনা এবং মুরব্বিয়া। একজন আদর্শ মুসলিম নারীর যেমন হওয়া উচিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বুদ্ধিমতী মহিলা। তার মর্যাদা সত্যিই অল্প কথায় বলে বোঝানো খুবই কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে আরেকজন যার নাম এসেছে, তিনি হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা। এখন এই বিষয়ে তুলনা করতে গিয়ে অনেকেই তর্কে জড়িয়ে পড়েন যে এই নারীদের মধ্যে কে শ্রেষ্ঠ। সাধারণ উত্তর হচ্ছে, হাদিসে তাদের সকলেরই শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করা হয়েছে। একজনের সাথে আরেকজনের তুলনা করা, এই প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন, যখন একাধিক বিষয়ের মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে তুলনা করা হয়, তখন প্রত্যেকের ব্যাপারে পৃথকভাবে বিস্তারিত আলোচনা না করে কোনো একজনকে অন্যজনের তুলনায় শ্রেষ্ঠ বলে দেওয়া সঠিক অ্যাপ্রোচ বা সঠিক পদ্ধতি নয়। এরপর তিনি বলেন, শ্রেষ্ঠত্ব বলতে যদি আমরা আখিরাতে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার লাভ করাকে মানদণ্ড বিবেচনা করি, তাহলে এটা শুধুমাত্র কোরআন হাদিসের সুনির্দিষ্ট দলিল বা নসের মাধ্যমে জানা যায়, অন্য কোনো উপায়ে জানার সুযোগ নেই, কারণ এ ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কেননা আমলের বিচার করা হয় মানুষের অন্তরের অবস্থার ভিত্তিতে। আর এখানে শ্রেষ্ঠত্ব বলে যদি কেউ বংশীয় শ্রেষ্ঠত্বকে বোঝান, তাহলে নিঃসন্দেহে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের সকলের থেকে উত্তম। এক্ষেত্রে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে ফাতিমার বোনেরা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউই নেই। আর যদি ইমানে অগ্রগামী হওয়া, ইসলাম কবুল করা এবং মক্কার সেই প্রথম জিন্দেগিতে মুসলিমরা যে নিদারুণ দুঃখ দুর্দশা এবং কষ্ট সহ্য করেছেন, সেগুলো সহ্য করা এবং রাসুলকে সাহায্য করা বোঝানো হয়, তাহলে খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তাদের মধ্যে শ্রেষ্ঠ। আর যদি শ্রেষ্ঠত্ব বিচার করা হয় জ্ঞানের উৎকর্ষতা, দ্বীনি খেদমত, ইসলামের শিক্ষা এবং রাসুলের হেদায়ত প্রসারের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে শ্রেষ্ঠ কেউই নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার পঞ্চম পয়েন্ট হচ্ছে তার ইবাদত বন্দেগী, দুনিয়া বিমুখতা, জুহুদ বা অল্পে সন্তুষ্ট থাকা। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে সালাত, সিয়াম, সাদাকা, দানশীলতা, এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে অনেক অসাধারণ ঘটনা আছে। দিন এবং রাতের বেশিরভাগ সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যস্ত থাকতেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে। তিনি নিয়মিত চাশতে সালাত আদায় করতেন এবং তিনি বলতেন, আমার মৃত পিতাও যদি কবর থেকে উঠে এসে বলেন এই সালাত পড়ার দরকার নেই, তবুও আমি এই সালাত পড়া ছাড়ব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বছরের অধিকাংশ সময় সিয়াম রাখতেন। কিছু কিছু বর্ণনায় এসেছে, বছরের যেই কয়দিন সিয়াম রাখা নিষিদ্ধ সেই দিনগুলো বাদে সব সময় সিয়াম অবস্থায় থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একবার আরাফার দিনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিয়াম রাখলেন এবং তখন ছিল প্রচণ্ড গরম। গরম এবং সূর্যের তাপ এত বেশি ছিল যে লোকেরা তাদের মাথায় পানির ছিটা দিচ্ছিল। এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান বললেন, এই প্রচণ্ড গরমে সিয়াম রাখার কী দরকার আছে? যেহেতু এটা নফল সিয়াম ছিল, এ কারণে আব্দুর রহমান একথা বলেছেন। আয়েশার ভাই আব্দুর রহমান বললেন, আপনি ইফতার করে ফেলতে পারেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, আরাফার দিনে সিয়াম রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়, এরপরেও আমি এই সিয়াম ভেঙে ফেলব। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই গরমের দিনেও কষ্ট করে সিয়াম রাখলেন এবং সেটা ভাঙলেন না। ষষ্ঠ পয়েন্ট, কুরআনের 10টি আয়াত নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বর্ণনা প্রসঙ্গে। আমরা জানি কোরআনে তিনজন এমন ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে যাদেরকে অপবাদ দেওয়া হয়েছিল অথচ তারা ছিলেন নির্দোষ। সেই তিন ব্যক্তি হচ্ছেন ইউসুফ আলাইহিসালাম, ঈসা আলাইহিসালামের মা মারিয়াম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা। প্রথম দুজনের ক্ষেত্রে তাদেরকে নির্দোষ ঘোষণা করেছে কারা? ইউসুফ আলাইহিসালামকে নির্দোষ ঘোষণা করেছে মিশরের মহিলারা। মারিয়াম আলাইহিসালামের ক্ষেত্রে তাকে নির্দোষ ঘোষণা করেছেন তার শিশুপুত্র ঈসা আলাইহিসালাম। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তাকে নির্দেশ ঘোষণা করেছেন কে এবং কিভাবে? সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ থেকে মুক্তি দিয়েছেন, তাকে নির্দোষ ঘোষণা করেছেন। সূরা নূরের 10টি আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা। এভাবে কোরআনের আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এবং নির্দোষিতা ঘোষণা হওয়া তার একটি অসাধারণ অনন্য মর্যাদা। এ বিষয়টি বোঝার জন্য আমাদের খেয়াল রাখা উচিত, কোরআন খুবই সারসংক্ষিপ্ত একটি কিতাব। এখানে অযথা অপ্রয়োজনে কোনো কিছুই আলোচনা করা হয়নি। সেখানে এত সারসংক্ষিপ্ত কিতাবে আল্লাহ তাআলা 10টি আয়াত পরপর নাজিল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এর বাইরে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের একটি ঘটনার কারণে, যেই প্রসঙ্গে আলোচনা সামনের দিকে ইনশাল্লাহ আসবে। সপ্তম বৈশিষ্ট্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসা সকলের জন্য ওয়াজিব এবং ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। একটি বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই এই ভালোবাসা সম্পর্কে রাসূলের কাছে প্রশ্ন করতেন। একবার তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেমন ভালোবাসেন, কতটা ভালোবাসেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এবং তোমার ভালোবাসা রশির গিটের মতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, কেমন গিট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিপরীত মুখী দুইটি গিটের বন্ধনের মতো। অর্থাৎ এই ভালোবাসা এতই মজবুত যা কখনো দুর্বল হয় না, যা কখনো ছুটে যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কত বেশি ছিল, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম অসুস্থতা এবং মৃত্যুর ঘটনাতেই সেই প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম অসুস্থ হয়ে পড়েন, সেই অবস্থায় তিনি বারবার জিজ্ঞাসা করতেন, আগামীকাল আমি কার ঘরে থাকব, আগামীকাল আমি কার ঘরে থাকব? এই প্রশ্ন শুনেই অন্যান্য উম্মুল মুমিনিনরা বুঝে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে চাচ্ছেন আয়েশার ঘরে। এ কারণে জীবনের শেষ দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘর বদল করেননি। অসুস্থতার কারণে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই ছিলেন। আর যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, সেদিন এমনিতেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই থাকার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কতটা ভালোবাসতেন, এই বিষয়টি বোঝার জন্য এখন আমরা একটি ঘটনা বর্ণনা করছি। এই ঘটনাটি ঘটেছিল অষ্টম হিজরিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত বা আটজন স্ত্রী ছিলেন। উম্মুল মুমিনিনরা সবাই জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসার কথা সাহাবিরাও জানতেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আয়েশার ঘরে থাকতেন, সেদিন সাহাবিরা বেশি বেশি হাদিয়া পাঠাতেন, বেশি বেশি উপহার পাঠাতেন। এর মাধ্যমে সাহাবিরা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার চেষ্টা করতেন, তার মন জয় করার চেষ্টা করতেন। কিন্তু এই বিষয়ে অন্যান্য স্ত্রীরা, অন্যান্য উম্মুল মুমিনিনরা মনক্ষুণ্ণ হলেন। কারণ স্বাভাবিকভাবেই তারাও চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেই স্ত্রীর ঘরে থাকবেন, তখন যেন সাহাবায়ে কেরাম সেখানেও কিছু হাদিয়া পাঠায়, উপহার পাঠায়। কিন্তু এই বিষয়টি কিভাবে সমাধান হতে পারে? কার হিম্মত আছে আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই কথাটি বলবে? তখন অন্যান্য উম্মুল মুমিনিনরা সবাই মিলে বুদ্ধি করলেন এবং ঠিক করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই কথাটি গিয়ে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কারণ তারা জানতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের মেয়ে, তার কলিজার টুকরা। অবশেষে উম্মুল মুমিনিনদের সেই আবদার নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এলেন রাসূলের ঘরে। সেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এরপর যা ঘটেছে সেই বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেছেন। তিনি বলছেন, একবার রাসূলের স্ত্রীরা ফাতিমাকে রাসূলের কাছে পাঠালেন। এরপর ফাতিমা ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ রাসূলের সাথে একই চাদরের নিচে শুয়েছিলাম। রাসূলুল্লাহ ফাতিমাকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন। এরপর ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং তারা আবু বকরের মেয়ের ব্যাপারে, ইনসাফ সম্পর্কে জিজ্ঞাসা করছেন এবং এই এই কথা বলছেন। এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য উম্মুল মুমিনিনদের সেই সমস্ত কথা এবং আবদার এগুলো পেশ করতে লাগলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারা যখন এই সমস্ত কথা বলেছেন তখন আমি চুপ থেকেছি। এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য শেষ হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতিমার কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মেয়ে, আলাস্তি তুহিব্বিনা মা উহিব্বু, আমি যাকে ভালোবাসি তুমি কি তাকে ভালোবাসো না? ফাতিমা বললেন, হ্যাঁ ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আহিব্বি হাজিহি, তাহলে অবশ্যই তুমি এই নারীকে ভালোবাসবে। এই বলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে ইঙ্গিত করলেন। হাদিসের এই অংশের উপরে মন্তব্য করে উলামায়ে কেরাম বলেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের কাছে গেলেন এবং রাসূল যা জবাব দিয়েছেন সেটা জানালেন। উম্মুল মুমিনিনরা দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়েও এই বিষয়টির কোনো সমাধান করা গেল না। তারা ভাবলেন হয়তোবা মেয়ে হিসেবে পিতার প্রতি শ্রদ্ধাবোধ এবং অধিক ভালোবাসা, এইসব কারণে তিনি বিষয়টা কার্যকর যুক্তি সহকারেই উপস্থাপন করতে পারেননি। তাই উম্মুল মুমিনিনরা বললেন, ফাতিমা, তুমি তো এই বিষয়টির সমাধান করতে পারলে না, তুমি আবার রাসূলের কাছে যাও এবং গিয়ে বলো অন্যান্য স্ত্রীগণ আবু বকরের মেয়ের ব্যাপারে ইনসাফের বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আর এই কথাগুলো বলতে পারবো না। উম্মুল মুমিনিনরা আশা হারালেন না, দ্বিতীয় দফায় তারা ঠিক করলেন এবার পাঠাবেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে, কারণ তারা দেখলেন রাসূলের কাছে মর্যাদা এবং ভালোবাসার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলের অন্যান্য স্ত্রীরা জাইনাবকে পাঠালেন, তিনি ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই অবস্থায় আমি রাসূলের সাথে একই চাদরের নিচে শুয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাবকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন এবং জাইনব আবার এসেছেন এবং কী বলবেন সেটা অনুমান করতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদরের নিচে লুকিয়ে পড়লেন। এমন সময় জাইনাব ঘরে ঢুকলেন এবং অন্যান্য উম্মুল মুমিনিনদের সেই আবেদন, সেই আবদার বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা আমাকে পাঠিয়েছেন যেন আপনার কাছে আবু বকরের মেয়ের ব্যাপারে ইনসাফ সম্পর্কে আমি জিজ্ঞেস করতে পারি। এভাবে জাইনাব রাদিয়াল্লাহু আনহা সেই বিষয়গুলো একের পর এক বলতে লাগলেন, পেশ করতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে চাদরের নিচে শুয়ে সব কিছু শুনছিলেন, কিন্তু তিনি কোনো জবাব দিচ্ছিলেন না, ভেতরে ভেতরে তিনি ঠিকই ফুঁসে উঠছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে আশা করছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কোনো কিছু জবাব দেন বা কিছু একটা বলে দেন, যেভাবে একটু আগে ফাতিমাকে তিনি জবাব দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে জবাব দিলেও জাইনাবের ব্যাপারে কিছুই বললেন না, চুপচাপ শুনতে লাগলেন। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলার অনুমতি চাইলেন, আল্লাহর রাসূল তাকে অনুমতি দিলেন। এবার অনুমতি পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মনে যত ক্ষোভ ছিল সব একবারে প্রকাশ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনভাবে জবাব দিলেন, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আর কোনো কথাই খুঁজে পেলেন না, তিনি একেবারে চুপ হয়ে গেলেন। এখানে আসলে বিষয়টা কী ঘটছে সেটা আমাদের বোঝা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা সবাই চাইতেন যদি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই বিষয়টি কে না চাইবে? কিন্তু ভালোবাসা তো আসলে অন্তরের একটা বিষয় যেটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা মানুষের সাধ্যের বাইরে। যেটা সাধ্যের মধ্যে আছে সেটা হচ্ছে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করা, এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতেন, যেমন তিনি প্রত্যেককে সমান সময় দিতেন, প্রত্যেকের জন্য সমপরিমাণ অর্থ খরচ করতেন, এক্ষেত্রে তিনি সমতা রাখতেন। কিন্তু অন্তরের যে বিষয় বা ভালোবাসার যে অনুভূতি, এটা তো সময় বা টাকা পয়সার মতো ভাগ করা যায় না। এ কারণেই আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা হাযিহি কিসমাতি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, অর্থাৎ হে আল্লাহ, এটা হচ্ছে স্ত্রীদের সাথে আমার সমতা এবং সুবিচার, যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, আর যেটা আমার নিয়ন্ত্রণের সাধ্যের বাইরে সেই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি এই যে ভালোবাসা, এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। যদিও এই জন্য তিনি দায়ী নন, তবুও বিনয়বশত আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। এ কারণে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে উম্মুল মুমিনিনদের আবদার পেশ করছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে ঘিরা বা গাইরত জেগে উঠল। এই ঘিরা মানে হচ্ছে ইতিবাচক ঈর্ষাবোধ। বাংলা ভাষায় এটাকে অনুবাদ করে এক শব্দে বলে বোঝানো খুব কঠিন, তবে এর ব্যাখ্যা হচ্ছে এমন একটা ঈর্ষা যে কারণে কাউকে নিন্দা করা যায় না। কারো প্রতি ভালোবাসা কিংবা কারো প্রতি অধিকার অনুভব করলে তাকে বেশি কাছে পাওয়া এবং ধরে রাখার যে অনুভূতি, এটাকেই বলা যায় ঘিরা বা গাইরত। সুতরাং জাইনাব বিনতে জাহাশের কথা শুনে রাসূলের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে ঘিরা জেগে উঠল। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি যেই নারীর স্বামী, সেই নারী কিভাবে তার স্বামীর ব্যাপারে ঈর্ষা না করে থাকতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলতেন, মিশরের মহিলারা ইউসুফকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, আর তারা যদি আমার মাহবুবকে দেখত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত, তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ, রাসূলের প্রতি এমনই ভালোবাসা ছিল আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে। তাই জাইনাব বিনতু জাহাশের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কড়া জবাব দিলেন, জাইনাব বিনতে জাহাশ বলার মতো কিছুই খুঁজে পেলেন না, একেবারে চুপ করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকে সব কিছু দেখলেন এবং শুনলেন, তিনি কিছুই বললেন না। শেষে শুধু এতটুকু বললেন, দেখো, সে হচ্ছে আবু বকরের মেয়ে। অর্থাৎ সাহাবিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেরকম স্পষ্টভাষী এবং বাগ্মী ব্যক্তি ছিলেন, তার মেয়ে হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও ঠিক তেমনই বাগ্মী এবং স্পষ্টভাষী। তাবেয়ী আহনা বিন কায়েস রাহিমাউল্লাহ তিনি বলেছেন, আমি আবু বকরের খুতবা শুনেছি, ওমারের খুতবা শুনেছি, ওসমানের খুতবা শুনেছি, আলীর খুতবা শুনেছি। এবং তিনি বললেন, তার দিন পর্যন্ত, তার সময় পর্যন্ত যতজন ব্যক্তি খলিফা হয়েছে তিনি তাদের সবার খুতবা শুনেছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো এত অনুপ্রেরণাদায়ী এবং সুন্দর খুতবা তিনি কখনও কোনো মানুষের মুখ থেকে শুনেননি। জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা তার মিশন ব্যর্থ হলো। তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন অন্যান্য উম্মুল মুমিনীনদের কাছে এবং গিয়ে বললেন, আমি কিছুই করতে পারলাম না। ঘটনা এখানেই শেষ নয়। এবার তৃতীয় দফা উম্মুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না এবার পাঠালেন উম্মে সালামাকে। উম্মুল মুমিনীনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর রাসুলের কাছে সবচেয়ে প্রিয় দুইজন স্ত্রী ছিলেন জাইনাব বিনতু জাহাশ এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা। উম্মে সালামা ছিলেন বুদ্ধিমতী, বিচক্ষণ একজন নারী এবং সাউদা রাদিয়াল্লাহু আনহা বাদে রাসুলের অন্যান্য স্ত্রীদের মধ্যে বয়স্কা এবং বেশ রসিক মহিলা। তিনি আবারও এসে রাসুলের স্ত্রীদের সেই দাবি পেশ করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবারে তিনি বেশ কৌশল করে বললেন, আয়েশা যেভাবে কল্যাণ পছন্দ করে, ইয়া রাসুলাল্লাহ, আমরাও তো সেই কল্যাণ পেতে চাই। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি বোঝালেন, আয়েশার ঘরে থাকার সময় লোকেরা যেভাবে বেশি বেশি হাদিয়া পাঠায়, যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলে দিতেন তাহলে অন্যান্য স্ত্রীদের ঘরে থাকার সময়েও সেই একইভাবে তারা হাদিয়া পাঠাত। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার এই কথার জবাবে কিছুই বললেন না, তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। উম্মে সালামা আবারও একই কথা বললেন। এবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার দিকে মুখ ফেরালেন এবং তিনি বললেন, আয়েশার ব্যাপারে তোমরা আমাকে বিরক্ত করো না, কারণ আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীর সাথে একই চাদরের নিচে থাকা অবস্থায় আমার উপরে ওহি নাজিল হয়নি। এই উক্তির মাধ্যমে বোঝা যাচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি অনন্য মর্যাদার কথা উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন। এর কারণ আল্লাহ তাআলার কাছে অন্য স্ত্রীদের তুলনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা ছিল বেশি, আর আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো তাকেই বেশি ভালোবাসবেন। এবং এই ঘটনা থেকে আমরা আরও বুঝতে পারছি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাহচর্যের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ফজিলত ছিল। সুতরাং এই দীর্ঘ ঘটনা থেকে আমরা যা বুঝতে পারছি, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সেটাকে প্রকাশ করেছেন এভাবে, তিনি বলেছেন, এই ঘটনা থেকে বোঝা গেল আল্লাহর নির্দেশেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এত ভালোবাসতেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য উম্মুল মুমিনীনদের এই যে আবেদন আবদার, সেই ঘটনা স্মরণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘটনায় আমার স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে, যে কারণে আমি রাসুলের অন্য স্ত্রীদের উপরে গর্ব করতাম। সুতরাং উম্মত হিসেবে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ এবং তার রাসুল যাকে মর্যাদা দিয়েছেন, যাকে ভালোবেসেছেন, সেই উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভক্তি করা, শ্রদ্ধা করা এবং ভালোবাসা। এবারে আসুন জেনে নেওয়া যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণতি কী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যদি কেউ গালমন্দ করে বা তার শানে নাজিলকৃত আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, এবং এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। সমস্ত উম্মুল মুমিনীনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশেষ সম্মান এবং মর্যাদার অধিকারী। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সরাসরি আয়াত নাজিল করেছেন। এই প্রসঙ্গে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ওমর এবং আবু বকরকে অভিশাপ দেয় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে বেঁধে প্রহার করতে হবে, দুররা মারতে হবে, আর যে ব্যক্তি আয়েশাকে নিয়ে বাজে কথা বলবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। লোকের অবাক হয়ে ইমাম মালিককে জিজ্ঞাসা করল, আয়েশার বেলায় মৃত্যুদণ্ড কেন? তিনি বললেন, কারণ আল্লাহ তাআলা নিজে আয়েশা সম্পর্কে পবিত্র কুরআনে 10টি আয়াত নাজিল করেছেন। এরপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতটি তিলাওয়াত করলেন।
يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين
الله تعالى বলেছেন, আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আর কখনোই এই ধরনের কিছু না বলার জন্য যদি তোমরা মুমিন হয়ে থাকো। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবাদ দেয় সে কোরআনের আয়াতকেই প্রত্যাখ্যান করে, আর যদি কোনো মুসলিম কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। হাম্বলি মাজহাবের বিজ্ঞ আলিম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অভিযোগ দেবে, অপবাদ আরোপ করবে, আল্লাহ তাআলা তাকে ইসলাম থেকে বের করে দেবেন এবং সে উম্মতের সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সমস্ত বিজ্ঞ আলেমগণ এই বিষয়ে একমত, যে ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অভিযোগ দিবে, অপবাদ দেবে, সে কাফের, সে আর মুসলিম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত থেকে আমরা জানি, একটি ঘটনার প্রেক্ষিতে মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে একটি জঘন্য অপবাদ দিয়েছিল এবং কুৎসা রটনা করেছিল। ঠিক একইভাবে যদি বর্তমান সময়ে কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কটু মন্তব্য করে বা কুৎসা রচনা করে, তাহলে সেই ব্যক্তি আর মুসলিম থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবম বৈশিষ্ট্য, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিশেষ খাস দোয়া পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকাদ্দামা মিন জানাবিহা ও মা তাআখখারা মা আসাররাত ও মা আলানাত। হে আল্লাহ, আপনি আয়েশার আগের এবং পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, একদিন আমি আল্লাহ রাসূলকে হাসি খুশি দেখলাম, প্রফুল্ল দেখলাম। তখন আমি বললাম, আল্লাহ রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেছিলেন। এই দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত খুশি হলেন, তিনি হাসতে হাসতে তার কোলের উপরে পড়ে গেলেন। রাসূল বললেন, আমার দোয়া তোমাকে এতটা আনন্দিত করেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দোয়াতে আমি কেন আনন্দিত হব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, এই দোয়া আমি প্রত্যেক সালাতের পরে আমার উম্মতের জন্য করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা আমাদের আগের এবং পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সাধারণভাবে যে দোয়াটা করতেন, সেটা সুনির্দিষ্টভাবে বিশেষভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য করেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য অনেক বড় একটি অর্জন, বিশেষ মর্যাদা এবং সম্মানের কারণ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকেও সালাম পেয়েছেন, আর সালাম মানেই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ইয়া আয়েশু হাজা জিবরিলু তাকরাউ আলাইকি সালাম। রাসূলুল্লাহ বললেন, ইয়া আয়েশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ভালোবেসে, আদর করে, স্নেহ করে তার নামকে সংক্ষিপ্ত করে ডাকতেন। তিনি এভাবে বলতেন, আয়েশু। তিনি বললেন, এই হচ্ছে জিবরিল, সে তোমাকে সালাম দিয়েছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘরে কাউকে দেখতে পেলেন না। সুতরাং এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি মুজিজা, যে জিবরিল আলাইহিসাল্লাম যখন উপস্থিত হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে পাননি। যদি কখনও জিবরিল আলাইহিসাল্লাম কোনো মানুষের আকৃতিতে আসতেন, তখন অন্যান্য সাহাবিরাও তাকে দেখতে পেতেন। যাই হোক, এই ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিবরিলকে দেখতে পেলেন না, রাসূল তাকে দেখতে পেলেন এবং তিনি বললেন, জিবরিল তোমাকে সালাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, ও আলাইহিস সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তিনি বললেন, আপনি যাকে দেখতে পান আমরা তাকে দেখতে পাই না। আরেকবার আরেকটি ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন সুদর্শন ব্যক্তির আকৃতিতে জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, একজন অচেনা সুদর্শন ব্যক্তির আকৃতিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখে চিনতে পারেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সুদর্শন ব্যক্তি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। এখানে দ্বিতীয় হাদিসে লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে জিবরিল আলাইহিস সালাম আগের মতো এমনভাবে আসতে পারতেন যখন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে দেখতে পাবেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে পেতেন না। কিন্তু এই দ্বিতীয় ঘটনায় আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সুদর্শন ব্যক্তির আকৃতিতে থাকা জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেরেছিলেন এবং এটাও ছিল তার একটি মর্যাদা, একটি সম্মান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার দশম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তার ঘরেই সমাহিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে, আর সেই ঘরেই সমাহিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা সামনে আসতে যাচ্ছে। এভাবে আমরা একে একে দশটি অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করলাম যা আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছিলেন। এ ধরনের আরও অনেক বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন আমাদের মা উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সরাসরি ঘটনাভিত্তিক কাহিনী বর্ণনাতে বা জীবনী বর্ণনাতে প্রবেশ করার আগে এই পয়েন্টগুলো বর্ণনা করার উদ্দেশ্য ছিল যেন আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান এবং মর্যাদার বিষয়টি আমাদের অন্তরে গেঁথে নিতে পারি, যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আমাদের অন্তরে গেঁথে নিতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে বোঝার তৌফিক দান করুন এবং এ থেকে আমাদের প্রত্যেককে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين.
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015.